Hello.
এখন তাহলে শুরু করছি আজকের নির্ধারিত অনুষ্ঠান হ্যালো ওয়াশিংটন। মাসুমা খাতুন উপস্থাপন করছেন হ্যালো ওয়াশিংটন, ওসামা বিন লাদেনের পর বিশ্ব পটভূমি এ প্রসঙ্গ নিয়ে।
ধন্যবাদ কবির, আর সবাইকে স্বাগত জানাচ্ছি। আসলে ওসামা বিন লাদেনের মৃত্যু হয়েছে, এখন সবার মনে প্রশ্ন, ওসামা বিন লাদেনের পর বিশ্ব পরিস্থিতিটা কি দাঁড়াবে? অবশ্যই সন্ত্রাসের প্রেক্ষিতেই সবাই এই ভাবনাটা ভাবছেন। তো আমরা আমাদের শ্রোতাদের কাছ থেকে নানাভাবে বিপুল সাড়া পাচ্ছি বিষয়টি নিয়ে। তো আজ আমাদের শ্রোতাদের প্রশ্নের জবাব দিতে সঙ্গে পেয়েছি তিনজন বিশিষ্ট অতিথিকে। টেলিফোনে তারা আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। কলকাতায় রয়েছেন ডক্টর অমিয় চৌধুরী, মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউটের দক্ষিণ এশিয়া বিষয়ক তিনি সিনিয়র ফেলো এবং আন্তর্জাতিক বিষয়ে একজন বিশিষ্ট সমীক্ষক। ডক্টর চৌধুরী, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আছেন সঙ্গে? আচ্ছা, আপনাকে স্বাগত জানাই। আর ঢাকা থেকে যোগ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ের অধ্যাপক শহীদুজ্জামান, তিনিও একজন বিশিষ্ট রাজনৈতিক সমীক্ষক। অধ্যাপক শহীদুজ্জামান, শুনতে পাচ্ছেন? আচ্ছা। আর এখানে যুক্তরাষ্ট্রে আমরা পেয়েছি ফ্লোরিডা থেকে ডক্টর জিল্লুর রহমান খান আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন, দক্ষিণ এশিয়া ও আন্তর্জাতিক বিষয়ে একজন বিশিষ্ট রাজনৈতিক সমীক্ষক। তিনি যুক্তরাষ্ট্রের উইসকনসিন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞানের একজন সাবেক অধ্যাপক। তাকে আমরা প্রায়ই আমন্ত্রণ জানাই আমাদের অনুষ্ঠানে। তো ডক্টর খান, আপনি আছেন সঙ্গে?
হ্যাঁ মাসুমা, আমি আছি লাইনে।
আচ্ছা, আমরা আমাদের অতিথিদের স্বাগত জানাচ্ছি, সেই সঙ্গে স্বাগত জানাচ্ছি সকল শ্রোতাকে যারা প্রশ্ন নিয়ে তৈরি আছেন। তো এই ওসামা বিন লাদেনের মৃত্যুর পর কিন্তু আমরা ইমেইল, ফেসবুক এবং টেলিফোনে নানান ধরনের প্রশ্ন পাচ্ছি। তো আমার সঙ্গে রয়েছে সেজিন চৌধুরী, ও ফেসবুক দেখে যাচ্ছে, দেখছি অনেক কিছুই আসছে ফেসবুকে। তো সেজিনের সঙ্গে একটু পরে আমরা কথা বলবো। আর আমাদের সম্মানিত অতিথিদের কাছে বিনীত নিবেদন, উত্তর একটু সংক্ষিপ্ত রাখলে ভালো হবে, কারণ ঘুরে ফিরে কিন্তু একই প্রশ্ন বারবার এসে যাবে। যা আপনারা বলতে পারেননি পরে আবার বলার সুযোগ পাবেন। আর শ্রোতাদের কাছেও আমাদের অনুরোধ, প্রশ্নগুলো যেন একটু ছোট রাখা হয়, মন্তব্যের চাইতে আমরা প্রশ্নই বেশি চাই আর কি আপনাদের কাছে, কারণ অতিথিরা প্রশ্নের জবাব দেবেন। তাহলে আমরা প্রথম প্রশ্নটি নিয়ে নিচ্ছি এখন।
আমি দেবানন্দ বিশ্বাস বলছি, মাগুরাহাট অভয়নগর যশোর থেকে। ওসামা বিন লাদেন নিহত হয়েছেন, এটাই এখন সত্য। বিন লাদেন, বিশ্ব সন্ত্রাস, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ, যুক্তরাষ্ট্র, এই শব্দগুলো গত এক দশকে খুবই আলোচিত শব্দগুচ্ছ। যাই হোক, বিশেষজ্ঞ প্যানেলের কাছে আমার প্রশ্ন, বিন লাদেনের মৃত্যুতে আল কায়দা আসলে কতটা ক্ষতিগ্রস্ত, নাকি আদৌ ক্ষতিগ্রস্ত হয়নি? আল কায়দা এখন যুক্তরাষ্ট্রের কাছে কতটা ঝুঁকিপূর্ণ? আমার আরেকটু জানার আছে, 11ই সেপ্টেম্বর শুধু যুক্তরাষ্ট্রের ক্ষতি নয়, এটা বিশ্বের ক্ষতি, হাজার হাজার নিরপরাধ মানুষের করুণ মৃত্যু। এখানে একটি প্রশ্ন চলে আসে যে এই রকম হামলা প্রতিহত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র কতটা সক্রিয়? ধন্যবাদ।
অনেক অনেক ধন্যবাদ দেবানন্দ বিশ্বাস আপনার প্রশ্নের জন্য। আমি শুরু করতে চাচ্ছি ডক্টর জিল্লুর রহমান খান আপনার কাছ থেকে, যেহেতু যুক্তরাষ্ট্রের ব্যাপারেই ওনার প্রশ্নটা শেষ হয়েছে, তারপরে আমি বাকি দুজনের কাছে আসব। ডক্টর খান,
আমার কয় মিনিট? এক মিনিট, দু মিনিট?
হ্যাঁ, এখন আপনি কম করে একটু বলুন, আরো বলার সুযোগ আসবে। হ্যাঁ,
এটা হচ্ছে ওই যে বিকেন্দ্রীকরণ যে বলা হয়, সেটা করা হয়েছে আল কায়দার ব্যাপারেও। ফ্র্যাঞ্চাইজ এখন আছে মিডল ইস্টে, আছে যে আল কায়দা ইন অ্যারাবিয়ান পেনিনসুলা বলে একটা ওই ফ্র্যাঞ্চাইজ আছে ওদের, কিন্তু ডাইরেক্ট কানেকশন আমার যতটুকু জানা ছিল না ওসামা বিন লাদেন, কিন্তু ওরা ওই উজ্জীবিত হয়েছে ইন্সপায়ার্ড বাই ওসামা বিন লাদেনস ন্যারেটিভ। তো ওর যে একজন আছেন, তিনি হচ্ছেন আমেরিকার জন্য, তিনি হচ্ছেন একটা বিরাট থ্রেট। তিনি হচ্ছেন আনোয়ার আল আউলাকি, উনি জন্মগ্রহণ করেছেন আমেরিকায় এবং 9/11 এর সময় কিন্তু উনি ডিনাউন্স করেছিলেন এই টেরোরিস্টদের। তারপরে যে কি হলো এটা আমি রিসার্চ করে বের করবার চেষ্টা করছি, এই ট্রান্সফরমেশনটা কি হলো যে উনি চলে গেলেন এবং তার ফেসবুকও আপনি পাবেন, তার ইন্টারনেটে তিনি র্যাডিকালাইজ করেছেন। এখানে যে এয়ারফোর্সের একজন কর্নেল প্রায় 10-11 জনকে মারলেন বেইজে, হি ওয়াজ ইন্সপায়ার্ড বাই আল আওলাকি, এবং ইনি এই যে ডিসেম্বর যে বম্বার 2008 এর যে ফেইলড অ্যাটেম্প, আল ওয়ালকি অ্যান্ড আল আওলাকি ইজ এন এক্সপার্ট অন ওয়েপন্স, পার্টিকুলারলি এক্সপ্লোসিভ, এবং উনি হি ক্যান কনসিল এক্সপ্লোসিভ এমন ভাবে উনি কনসিল করতে পারেন যেটা এয়ারপোর্টের সিকিউরিটিতে অনেক সময় ধরা নাও পড়তে পারে। যেটা হয়েছিল ওই ডেট্রয়েটের কাছাকাছি, উনি চেষ্টা করেছিলেন টু এক্সপ্লোড অ্যান আমেরিকান এয়ারলাইন্স ইন 2008 ডিসেম্বর বম্বার বলা হয়, একটি ইয়াং নাইজেরিয়ান, আমার যেমন হয় অরিজিন নাইজেরিয়া কিন্তু সোমালিয়াতেই ছিল আল আওলাকি সাগরেদ। তো আর একজন আছেন আল জোহেরি বলে, উনি হচ্ছেন সেকেন্ড ইন কমান্ড ছিলেন, তিনি এখন যে কোথায় আছেন কেউ বলতে পারে না, তিনি হয়তো পাকিস্তানেও থাকতে পারেন, কাকুল মিলিটারি একাডেমির কাছাকাছিও থাকতে পারেন, কিংবা অন্য কোন জায়গাও থাকতে পারেন, না আমার জানা নেই। আর আরেকজন আছেন আল ওয়াহাশি, তিনি হচ্ছেন ওই হেড নাসের আল ওয়াহাশি, ওই আরাবিয়ান যে আল কায়দা ইন আরাবিয়ান পেনিনসুলা, তিনি হচ্ছেন অ্যাকচুয়ালি তার হেড, কিন্তু তার কনসেন্ট্রেশন আমেরিকার জন্য না, তিনি হি ওয়ান্টস টু আনসিট দ্য সৌদি আরাবিয়ান মনার্কি অ্যান্ড এস্টাবলিশ এ ডেমোক্রেটিক রেজিম ইন সৌদি আরেবিয়া, তার হচ্ছে কনসেন্ট্রেশন সৌদি আরেবিয়া। আর আর যারা ফলোয়ার আছেন পাকিস্তানের যে লস্কর-ই তৈবা, তাদের হচ্ছে কনসেন্ট্রেশন অন ইন্ডিয়া, মেইন কনসেন্ট্রেশন ইন্ডিয়া, হাউ টু উইন ওভার কাশ্মীর ফর পাকিস্তান।
তার মানে অনেকটা বিস্তার হয়ে গেছে,
কিছুটা আমি সংক্ষিপ্ত ভাবে আপনি বললাম।
আচ্ছা জিল্লুর ভাই, দেবানন্দ বিশ্বাস যেটা বলতে চেয়েছিলেন যে আমেরিকা কি কি ধরনের পদক্ষেপ নিচ্ছে এগুলো মোকাবিলার জন্য, একটু সংক্ষেপে যদি বলেন, পরে আবার আমরা ঘুরে আসবো এই কথা।
পদক্ষেপ আমি এখন বলতে পারি, এখন যদি পদক্ষেপ হচ্ছে ওরা চেষ্টা করছে যে আগের যে টাফ ওয়ার বলি আমরা, এই অ্যাডমিনিস্ট্রেশন পাবলিক পলিসি টাফ ওয়ার, ইন্টেলিজেন্স এজেন্সি, তার 16 ইন্টেলিজেন্স এজেন্সি আছে আমেরিকায়, তো এদের মধ্যে আগে খুব রেষারেষি ছিল, যার ফলে 9/11 এ খুব ক্লিয়ার সিগন্যাল থাকা সত্ত্বেও এরা এক একজনের ইনফরমেশন তারা নিজেরা রেখেছে, অন্য কারো শেয়ার করেনি। তো এটাই যে রিঅর্গানাইজেশন, যে হোম সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন রিঅর্গানাইজেশন যে করা হয়েছে, এতে কিছুটা প্রশমিত হয়েছে, কিছুটা সলভ হয়েছে এই সমস্যাটা, কিন্তু পুরোপুরি হয়েছে কিনা আমি এখন, কিন্তু এখন মনে হচ্ছে যে এই বিন লাদেনকে যেরকম ভাবে তারা ডিটেক্ট করলো, যেরকম ভাবে CIA কোঅর্ডিনেট করলো, এই সিল দে নেভি ইন্টেলিজেন্স এবং নেভি আর্মি এয়ারফোর্স এদের সঙ্গে ইন্টেলিজেন্স, সবগুলো ইন্টেলিজেন্স এজেন্সি আছে তাদের সঙ্গে কোঅর্ডিনেট করে, এবং পাকিস্তানি ইন্টেলিজেন্স ISI কে অন্ধকারে রেখে তারা যে অগ্রসরে সফল হলো, আমার মনে হয় এরা অনেক এগিয়ে গেছে এই কোঅর্ডিনেশন।
আচ্ছা একটা ফোন এসছে অনেকক্ষণ থেকে, আমি ওটা নিয়ে নিয়ে তারপরে আমি অন্য অতিথিদের কাছে আসছি, আমরা পরের প্রশ্নটা নিয়ে নিচ্ছি।
আমি নাদিম সুলতান রূপ বলছি, আমি গোপালগঞ্জ থেকে বলছি বাংলাদেশের। আমার প্রশ্নটা আমি মোটামুটি তিন ভাগে ভাগ করেছি। নাম্বার ওয়ান, অনেকের মতে যেটা 1980-এর দশকে সোভিয়েত আমেরিকার অর্থায়নে ছবি যখন আফগানিস্তানে তালেবানরা যখন সক্রিয় হয় তখন আমেরিকা তাদেরকে পেট্রোনাইজ করেছিল, এরপরে ওসামা বিন লাদেনের উত্থান হয় মূলত, তারপরে সেই ওসামা বিন লাদেনই এক সময় আমেরিকার শত্রু হয়ে দেয় এবং তাকে মারতে মোটামুটি আফগানিস্তানে অভিযান চালানো হয় এবং তাদের বিলিয়ন বিলিয়ন ডলার ক্ষতি হয় এবং বিশ্ব অর্থনীতিতে এর বিরূপ প্রভাব পড়ে। আমার প্রশ্ন, এটি এখানে এদেরকে পেট্রোনাইজ করা আমেরিকার কি ভুল সিদ্ধান্ত ছিল না? আমার দ্বিতীয় প্রশ্ন, বিভিন্ন সংবাদ সংস্থার মধ্যে লাদেনকে সমাহিত করা হয়েছে সাগরে, অনেক মুসলমানের প্রশ্ন তাকে আসলে কিভাবে সমাহিত করা হয়েছে, বিশ্ব মাধ্যমে সত্যিকার অর্থে তুলে ধরা উচিত নয়, নইলে আমেরিকা এবং মুসলমানদের মধ্যে কি পারস্পরিক গুরুত্ব বাড়তে পারে না? পরের প্রশ্ন হচ্ছে, আমরা যতই বলি যে অস্ত্র দিয়ে আমরা সন্ত্রাস বিরোধী বা জঙ্গি বিরোধী কাজ কার্যকলাপ চালাবো, কিন্তু সবচেয়ে বড় অস্ত্র কি সামাজিক ভাবে তাদেরকে মোকাবেলা করা জরুরি নয়?
সামাজিক বলতে কি বোঝাচ্ছেন একটু ভেঙে?
সামাজিক যে বিশাল মুসলমান সমাজ রয়েছে, এই মুসলমান সমাজ এবং আমেরিকার মধ্যে কি একটা ডায়লগ জরুরি নয় যার মাধ্যমে তারা প্রমাণ করবে তারা সত্যিকার অর্থে মুসলমানদের বিরুদ্ধে নয়?
এটা আমেরিকার ভেতরেই বলতে চাচ্ছেন নাকি সারা পৃথিবীতে?
সারা পৃথিবীতে মুসলমান জঙ্গিদের যে দুরুত্বটা সেটাই আমি বলব।
সেটা আমাদের অতিথিরা উত্তর দেবেন আপনার প্রশ্নের। আমি অধ্যাপক শহীদুজ্জামান আপনার কাছে আসছি একটু সংক্ষেপে, দয়া করে, অনেক কল আসছে। হ্যাঁ,
প্রথম প্রশ্নটা কি ছিল আমি ভুলে গিয়েছি।
আচ্ছা, আপনি বরং উনি বলছেন যে যখন ওসামা বিন লাদেনের উত্থান হলো সোভিয়েত আমলে, যখন তালেবানদের মদত দিল আমেরিকা, তারপরে সেটা কি ভুল হয়েছিল আমেরিকার? সেটাই বলেছেন উনি,
যখন মদত দিয়েছিল
সোভিয়েত আমলেই তো।
মানে আন্তর্জাতিক সম্পর্কে ভুল হয়েছিল বললে খুব একটা ভুল হবে না। আমার মনে হয় ওই সময় রনাল্ড রেগান ক্ষমতায় এসেছিল এবং তার উদ্দেশ্য ছিল আমেরিকায় ওই SDI স্ট্র্যাটেজিক ডিফেন্স ইনিশিয়েটিভ প্রোগ্রামকে আপহোল্ড করা এবং স্টার ওয়ার্স ক্যাম্পেইনের মাধ্যমে সোভিয়েত ইউনিয়নকে পর্যুদস্ত করা। ওই কার্টার এরা শেষ হয়ে যাওয়ার পরে আমার মনে হয় রেগানের উদ্দেশ্য ছিল কোল্ড ওয়ারকে আবার জীবন্ত করে তোলা, এবং সেই উদ্দেশ্যেই কিন্তু তখন এই আফগানিস্তানে ইনভলভ হয়েছিল রনাল্ড রেগান এবং পাকিস্তানের আণবিক অস্ত্রের কর্মসূচিকে ইনডাইরেক্টলি সাপোর্ট করেছিল এবং পাকিস্তানের ISI কে ব্যবহার করেছে। এবং আপনি যা বললেন যে ওই পুরা তালেবান ইয়েকে রনাল্ড রেগান ইসলামের পক্ষে জেহাদ ঘোষণা করলো, তো চিন্তা করলেই এখন অবাক লাগে যে কি বৈপরীত্য তখন ছিল তখন। তবে এর পক্ষে আরেকটা যুক্তি হলো যে ওই এনকারেজমেন্টের কারণেই কিন্তু তালেবানকে এনকারেজ করার ফলে কিন্তু শেষ পর্যন্ত সোভিয়েত এম্পায়ারের পতন ঘটল, এবং এটা বলা হয় যে আফগানিস্তানের মতো একটা দেশ শেষ পর্যন্ত সোভিয়েত ইউনিয়নকে বলতে গেলে ওই যেটাকে ইংরেজিতে আমরা বলি ব্লেড টু ডেথ, ব্লিড করে ইয়ে করেছে। এটাই প্রথম প্রশ্নের উত্তর। সেকেন্ড প্রশ্নে যাব, ওই যে সমুদ্রে কি ইয়ে করো, এটা আমার কাছে অত্যন্ত মর্মান্তিক মনে হয়েছে এবং এটা একটা খুবই বাজে দৃষ্টান্ত আমি বলবো যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে হঠকারিতা সিদ্ধান্ত, এইভাবে একটা মুসলিম, প্রথমত এটা একদম কাপুরুষের মতো কাজ হয়েছে যে একটা আনআর্মড লোককে গুলি করে মেরে ফেলা। প্রথমে বলেছে যে তার হাতে অস্ত্র ছিল, এখন বলছে যে তার কাছে কোনো অস্ত্রই ছিল না, তাহলে কেন, কি প্রয়োজন ছিল যে ওই অবস্থায় তাকে গুলি করা? তাকে অ্যারেস্ট করা হয়তো সম্ভব হতো, জীবন্ত ধরা সম্ভব হতো এবং এই গিয়ে তার বিচার করা হতো, এবং সেটা করলে আমার মনে হয় পুরো বিষয়টাকে অনেক সভ্য আচরণ মনে হতো। এখন মনে হয় যেন এটা একটা অসভ্য আচরণ হয়েছে।
আচ্ছা, আমি
ঠিক থার্ড প্রশ্নটা আবার ভুলে গিয়েছি।
ওটা আচ্ছা, ওটা বরং আমি তার আগে একটা টেলিফোন নিতে চাচ্ছি অনেকক্ষণ। ওটা ছিল যে এই অস্ত্র দিয়ে মোকাবিলা না করে সামাজিক উপায়ে মোকাবিলা করা যায় কিনা সন্ত্রাসবাদকে।
এটা তো অত্যন্ত প্রাসঙ্গিক কথা, এই বিষয়ে আমি সম্পূর্ণ একমত। সামাজিক ভাবে মোকাবেলা করার অর্থ হচ্ছে যে এই যে বিষয়গুলো যেখানে অত্যন্ত শক্তিশালী।
আচ্ছা, আমি কলটা নিয়ে নিই একটু ভাই ওনার। হ্যালো হ্যালো শহীদুজ্জামান।
তারপর মুসলিম বিশ্ব যে একটা ডিপ্রাইভেশনে আছে সেটাকে মোকাবেলা করতে, সেটাই মিন করা হচ্ছে বোধহয় যে সামাজিক ভাবে মোকাবেলা করা।
আচ্ছা শহীদুজ্জামান সাহেব, হ্যালো,
সলিউশন হবে না, এটা বল প্রয়োগ করে কোনো সলিউশন হয় না। এবং আমার মনে হয় আবার এই যে ওসামা বিন লাদেন যে বীজ বপন করে গিয়েছে, সেই বীজ থেকে যে ফল হচ্ছে সেটা আরো উৎকৃষ্টতা পাবে ভবিষ্যতে।
আচ্ছা, আমি আমি একটুখানি বাধা দিয়ে, একজনের খুব ফোন বিল উঠে যাচ্ছে, তার ফোন কলটা একটু নিয়ে নিচ্ছি। কি কে ফোন করেছে?
হ্যাঁ, আমি প্রথমে বলে দিচ্ছি, ফেসবুক থেকে অনেকগুলো প্রশ্ন এবং মন্তব্য এসেছে। জয়কুমার দে, তিনি লিখেছেন, লাদেন মারা গেছে, এটা সারা পৃথিবীর জন্য একটা বড় স্বস্তির ব্যাপার। জিয়াউল হক ফয়সাল লিখেছেন,
আমরা আব্দুর রহমানের ফোন কল।
আচ্ছা হ্যাঁ, উনি হয়তো প্রশ্ন করেছেন কিন্তু তার সাথে উনি,
আচ্ছা ঠিক আছে,
লাইনে আছেন।
হ্যাঁ আব্দুর রহমান সাহেব, আপনি শুনতে পাচ্ছেন আমাকে?
জি ম্যাডাম।
হ্যাঁ ভাই বলুন, সংক্ষেপে, কেমন অনেকে দাঁড়িয়ে আছেন লাইনে। হ্যাঁ,
ওসামা বিন লাদেন তো, লাদেনের কারণে তো আফগানিস্তানে যে আমেরিকা মানে যুক্তরাষ্ট্র হামলা করেছে, এখন আমার প্রশ্ন হলো ওসামা বিন লাদেন তো শেষ হয়েছে, এখন আফগানিস্তানে কি শান্তি পরিপূর্ণভাবে আসবে কি? আমি এ সম্পর্কে অধ্যাপক শহীদুজ্জামান স্যারের কাছ থেকে শুনতে চাই।
আচ্ছা, আপনাকে অশেষ ধন্যবাদ। তুমি আর কিছু বলবে এখন সেজিন নাকি একটু পরে বলবে?
না, সেরকমই আরো কয়েকটা প্রশ্ন ছিল আমাদের কাছে,
পরে বলো, কারণ আমরা উনি কথার মাঝখানে আমি বাধা দিলাম তো। আচ্ছা শহীদুজ্জামান সাহেব, আপনি তাহলে ওই ব্যাপারটা তো গেল, আব্দুর রহমান সাহেব যে বললেন যে আফগানিস্তানে শান্তি ফিরে আসবে কিনা, আপনি যদি সংক্ষেপে একটু বলেন, তারপরে আমি ডক্টর অমিয় চৌধুরীর কাছে যাব।
ডেফিনেটলি আফগানিস্তানে যদি শান্তি ফিরে আসতে হয়, সেখানে ওসামা বিন লাদেনের মৃত্যু কোনো প্রাসঙ্গিকতা আছে বলে আমার মনে হয় না। আফগানিস্তানে শান্তি ফিরে আসার প্রক্রিয়াতে সেখানে এই হামিদ কারজাইয়ের সরকার কিভাবে দুর্নীতি রোধ করে একটা গ্রহণযোগ্যতা নিয়ে আসতে পারে তার নিজের জন্য, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কিভাবে একটা রিয়ালিস্টিক সম্পর্ক গড়ে তুলতে পারে তার উপর অনেকটা নির্ভর করছে। এবং আমার মনে হয় ওসামা বিন লাদেন আফগানিস্তানের জন্য একেবারেই অপ্রাসঙ্গিক, পাকিস্তানের জন্য সে খুব একটা প্রাসঙ্গিকতা রাখে বলে মনে করি না। সে একটা ইনস্টিটিউশন ছিল যার প্রযুক্তিগত প্রয়োগ অনেকাংশেই কমে গিয়েছে, সরে গিয়েছে, এবং এটা একটা সিম্বলিজম। এবং ওসামা বিন লাদেনের মৃত্যুটা শুধুমাত্র একটাই প্রাসঙ্গিক কার্যকর প্রাসঙ্গিকতা আনতে পারে, তা হচ্ছে যে প্রেসিডেন্ট ওবামার সেকেন্ড টার্মে ইলেকশন প্রসপেক্টকে আরো কিছুটা আরো কার্যকর এবং শক্তি দিবে।
অনেক ধন্যবাদ। একটা বিরতি নিয়ে আমি ডক্টর অমিয় চৌধুরী আপনার কাছে আসছি।
আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
সেদিন তুমি আর দুই একটা প্রশ্ন বলো, তো একসঙ্গে আমি ডক্টর অমিয় চৌধুরীর কাছ থেকে উত্তর চাইব।
হ্যাঁ, ফেসবুকে একটা মন্তব্য এসেছে দেওয়ান রাফিকুল ইসলাম, তিনি লিখেছেন, বিন লাদেনের মৃত্যুতে আমি আমেরিকার কোনো সাফল্য দেখি না। মাহফুজুর রহমান, তিনি লিখেছেন, লাদেন পরবর্তীতে বিশ্ব সন্ত্রাসমুক্ত হবে এ কথা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। নিজেদের স্বার্থে উন্নত দেশগুলো আবার সাদ্দাম হোসেন বা বিন লাদেন তৈরি করবে এবং নিজেদের স্বার্থ উদ্ধার করবে, নিজেদের স্বার্থ শেষ হলে তাদের ধ্বংস করবে, এটাই হয়তো আগামীতে নিয়ম হয়ে থাকবে।
আচ্ছা, আমি তাহলে এই দুটো প্রশ্ন নিয়ে ডক্টর অমিয় চৌধুরী আপনার কাছে আসছি, আপনি বলবেন কিছু?
হ্যাঁ, আসলে আপনাদের প্যানেলিস্টরা, তাদের সবাইকে ধন্যবাদ দিচ্ছি। আমার যেটা মনে হচ্ছিল, আসলে তাদেরকে বলেনি, এখন ওয়েস্ট বেঙ্গলে আমি থাকি, ওয়েস্ট বেঙ্গল ইজ ইন দি প্রসেস অফ এ ভেরি সিরিয়াস ইলেকশন, ফলে আমাকে অনেক সময় ইলেকশনের জন্য ভীষণ ব্যস্ত থাকতে হয় বিভিন্ন টিভি চ্যানেল ইত্যাদিতে, ফলে আমি খুব একটা সময় দিতে পারিনি এই ব্যাপারটায়। কিন্তু যেটা বলছেন আমি বলি যে আপনাদের প্রশ্নগুলো কিন্তু ভেরি ইন্টারেস্টিং, কিন্তু উত্তর যেগুলো আমি শুনলাম আর কি, আমি সমস্ত শ্রদ্ধা রেখেই বলছি, উত্তরটা যদি আরো একদম পিন পয়েন্টের স্পেসিফিক হতো ভালো হতো। এইবার আমাকে প্রশ্নটা আপনি করুন, সেটা হচ্ছে যেটা করলেন আর কি, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে যেমন ধরুন একজন বললেন যে এই যে মুসলিম ওয়ার্ল্ড বা যে টেরোরিস্ট, এদের সঙ্গে অস্ত্র দিয়ে যুদ্ধ করে বস্ত্রের দ্বারা কোন সমস্যা সমাধান করা যাবে না, সামাজিকভাবে তাদের করতে হবে, তাই তো?
তাই
সেখানে একটা জিনিস খুব স্পেসিফিক্যালি মনে রাখতে হবে, এই যে ধরুন সমস্ত পৃথিবীতে মুসলিমের সংখ্যা হচ্ছে 100 কোটির বেশি, সুতরাং এবং এই 100 কোটি মুসলিম পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে আছে, এবং বিভিন্ন দেশের যে ইথস সেই ইথস অন্যরকমের, অতএব এদের সামাজিকভাবে যদি শান্ত করতে হয়, মানে এই যারা টেরোরিস্ট তাদের যদি সামাজিকভাবে আনতে হয়, এটা খুব আনফর্চুনেট কিন্তু ফ্যাক্ট, যে টেরোরিস্ট যাদের নাম আমরা করছেন ওসামা বিন লাদেন ইত্যাদি, এরা কিন্তু সবই ডিপ্রাইভেশন থেকে হয়েছে, তার কারণ মুসলিম, আনফর্চুনেটলি অধিকাংশ টেরোরিস্ট যে নামগুলো আমরা পাচ্ছি সেগুলো হচ্ছে মুসলিম, এটা হওয়ার কারণ হচ্ছে কিন্তু ডিপ্রাইভেশন। এবং আমি এই ব্যাপারটায় একমত যে সামাজিকভাবে তাদের রিইনস্টেট করা দরকার, কিন্তু তার আগে কিন্তু এই যে ধর্মের ব্যাপারটা, এই ব্যাপারটাও কিন্তু সলভ করার দরকার আছে, যে আমরা ধর্মের ভিত্তিতে ধর্ম এবং সমাজ এই দুটোকে কিন্তু একটা এর ভিতরে একটা ইকুয়েশন তৈরি করতে হবে, আদারওয়াইজ হবে না। দ্বিতীয়ত হচ্ছে এই ধরুন যে ওসামা বিন লাদেন, যারা আপনার প্যানেলিস্ট যারা উত্তর দিচ্ছিলেন তারা বললেন যে সোভিয়েত, ওই সময় আমি সোভিয়েতের সাথে ছিলাম 1979-80 যখন সোভিয়েত আফগানিস্তানকে আক্রমণ করলো আর কি, মানে দখল নিতে শুরু করলো, এবং ইনফ্যাক্ট তখন একটা ইতিহাসের একটা পর্যায়ে যখন কোল্ড ওয়ারটা ভীষণ ভাবে চলছে আমেরিকা এবং সোভিয়েত রাশিয়ার ভিতরে একটা বিরাট দ্বন্দ্ব, অতএব এখানে এই ব্রাউনি পয়েন্ট লাভ করবার জন্য আমেরিকা কিছু করছে, সোভিয়েত রাশিয়া কিছু করছে, সুতরাং কাঁটা দিয়ে কাঁটা তোলবার মতো করে বিন লাদেনকে ব্যবহার করেছেন আমেরিকা, কোনো সন্দেহ নেই। কিন্তু সেটা না করলেও ভালো করতেন। ইতিহাসকে, অতীতকে এইভাবে আমরা দেখতে পারি একটা ভিন্ন পার্সপেক্টিভ থেকে, কিন্তু সেই পার্সপেক্টিভটা কিন্তু আমরা এখন এই কন্টেম্পোরারি ওয়ার্ল্ডে চেঞ্জ করে দিতে পারি না। সুতরাং যেটা ঘটলো সেটা হচ্ছে ওসামা বিন লাদেন একজন টেররিস্ট হিসেবে কাজ করেছেন, এবং এখানে একটা খুব ক্লিয়ার ডিমার্কেশন আছে আর কি, যে তালিবান, পাকিস্তানে যে সমস্ত জঙ্গি গোষ্ঠী আছে, এই যে ইন্ডিয়াতে আছে হুজি, পাকিস্তানে আছে কাশ্মীর আছে হুরিয়া লস্করে তৈবা, তারপর আরেকটা আছে সেটা হচ্ছে যে চেঞ্জ করেছে, তারপরে আর কি মানে এই প্রচন্ড ভাবে আন্দোলন শুরু করেছে আর কি ওসামা বিন লাদেনের মৃত্যুতে, নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। তো যাই হোক, যেটা ঘটনা সেটা হচ্ছে এই যে ওসামা বিন লাদেনকে আমেরিকা যেটা করেছে ওই 9/11 এর পরে, যেখানেই থাক ওসামা বিন লাদেনকে আমরা ট্রেস করব, এবং ট্রেস করে ওকে আমরা খতম করব, এবং ওকে খতম করবার পরে তারপরে আমাদের টেরোরিজমের বিরুদ্ধে আমরা যুদ্ধ করবো। অর্থাৎ ইট ইজ এ ওয়ার এগেনস্ট টেরর, এটা হচ্ছে আমেরিকান পার্সপেক্টিভ। এখন ব্যাপার হচ্ছে তাকে ট্রেস করতে চেষ্টা করেছে আমেরিকা, বিভিন্ন ভাবে করেছে, সবচেয়ে ভালো প্রযুক্তি মডার্ন টেকনোলজি এখন আমেরিকার হাতে, অতপর ট্রেস করতে পেরেছে এতদিন পরে। সুতরাং এখানে একজন আপনার প্রশ্ন রেখেছিলেন, যেটা অত্যন্ত কাপুরুষোচিত কাজ হয়েছে, তাথা তস্ত্র ছিল না, তাকে খুন করা হলো, কোল্ড ব্লাডেড মার্ডার করা হলো, আরেকজন বললেন যে এটা সমুদ্রে ফেলা হলো, এটা ঠিক হয়নি, নানা রকম প্রশ্ন এসে যাচ্ছে। উত্তরগুলো হচ্ছে যে যেটা আমেরিকান উত্তর, এই উত্তর বোধহয় আমাদের কাছেও ঠিক। আমি আজকে আমার এক মুসলিম বন্ধুর সঙ্গে কথা বলছিলাম, সে বলছে যে যারা টেররিস্ট আল কায়দা, তাদের কিন্তু তাদের মুখটা ঢাকা, চোখটা ঢাকা, তাদের কিন্তু কোনো ল্যান্ড নেই, ফলে কোনো ল্যান্ডে যদি কবর দেওয়া হতো ওসামা বিন লাদেনকে, তাহলে সেটা শ্রাইন তৈরি হয়ে যেত, অর্থাৎ একটা পবিত্র ভূমি তৈরি করা হতো। অতএব সেইটা না করে আমেরিকা যেটা করেছে, যে রাইটস গুলো, যে রিচুয়ালস গুলো, মুসলিম রিচুয়ালস গুলো তারা জাহাজে পালন করেছে, করে একটা কাঠের তক্তাতে করে তাকে সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয়েছে। তো একদিক থেকে এটা তো কোনো অসম্মানের ব্যাপার হয়নি। আর ওই যে ব্যাপার যে সম্পূর্ণভাবে কাপুরুষোচিত ভাবে তাকে খুন করা হয়েছে, এটা তো আপনার পার্সপেক্টিভ থেকে বলছেন আপনি, কিন্তু যারা তাকে ট্রেস করতে 4-5 বছর সময় নিয়েছে, সুতরাং তাদের ক্ষেত্রে তো এটা কাপুরুষোচিত আপনার মনে হতে পারে, কিন্তু তাদের মনে হয় না আমেরিকান পার্সপেক্টিভ থেকে। আরেকটা কথা যেটা মনে রাখার দরকার, সেটা হচ্ছে যেটা বললেন আপনার এক অধ্যাপক বললেন যে নানা রকম নাম করলেন, আমি ওই নামের ভেতরে যাচ্ছি না, যেমন ধরুন অলরেডি
রোমান খান
বলছিলেন, ঠিক আছে, যেটা হচ্ছে যে এখন পৃথিবীতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আল কায়দা অলরেডি তারা এখন কিন্তু ইন দ্য ব্যাকফুট, এবং তাদের প্রেসেস যে খুব একটা পাওয়া যাচ্ছে তা নয়, নাইদার ইন দ্য ইসলামিক কান্ট্রি নর ইন আদার কান্ট্রিজ। সুতরাং এরা যে খুব এখন শক্তিশালী হয়ে উঠেছে তা নয়। এই আল কায়দা মানে ওসামা বিন লাদেনের মৃত্যুর পরে যে সমস্ত মুসলিম কান্ট্রিজ, পার্টিকুলারলি ওয়েস্ট এশিয়ান এবং ধরুন যে সমস্ত ওয়েস্ট এশিয়ান কান্ট্রিজ অথবা মিডল ইস্টে, তাদের একটা গণতান্ত্রিক আন্দোলনের ভেতর দিয়ে তারা যাচ্ছে, যারা কেউ 30 বছর পরে, কেউ 40 বছর পরে শাসকের হাত থেকে তারা মুক্তি পেতে চাইছে, সুতরাং তাদের নিজেদের সমস্যা নিয়ে তারা ভীষণভাবে বিব্রত। এখন আল কায়দার এইটের জন্যে আবার ভীষণভাবে আল কায়দা জেগে উঠবে এটা ভাবার এই মুহূর্তে কোনো কারণ আছে বলে আমার মনে হয় না। বরং ওই পাকিস্তানে যে সমস্ত জঙ্গিরা, যে সমস্ত জঙ্গিরা আল কায়দার এই ওসামা বিন লাদেনের মৃত্যুর জন্য একটা অক্সিজেন পেয়ে যাচ্ছে, তাদের দিকে এখন বোধ হয় একটু দৃষ্টি দেওয়া দরকার আছে। আল কায়দা অ্যাজ সাচ নট, কিন্তু যে বিভিন্ন রকমের, এমনকি ভারতবর্ষে কাশ্মীরে হুরিয়াত ইত্যাদি, তারা ভীষণভাবে কন্ডেম করছে ওসামা বিন লাদেনের মৃত্যুর দিকে। সুতরাং এইভাবে একটা সার্বিক দৃষ্টি দিয়ে বোধহয় দেখা ভালো, কারণ আমরা একজন যারা লেখাপড়া করি ইত্যাদি বা বিভিন্ন দেশে থাকি, আমাদের প্রত্যেকেরই কিন্তু একটা পার্সপেক্টিভ আছে, সে পার্সপেক্টিভ থেকে আমরা দেখার চেষ্টা করি। সুতরাং এই পার্সপেক্টিভ একজন প্রশ্ন করলেন, আমার পার্সপেক্টিভ থেকে তাকে উত্তর দিয়ে দিলেন।
আচ্ছা ডক্টর আমিও চৌধুরী, অনেক অনেকক্ষণ একজন আছেন লাইনে, একটু নিয়ে নি ফোনটা।
আচ্ছা,
আমি প্রিয়ঞ্জিৎ কুমার ঘোষাল কলকাতা বেহালা থেকে বলছি। আন্তর্জাতিক সন্ত্রাসবাদীদের মদত দাদা ওসামা বিন লাদেনের মৃত্যুতে আমি অত্যন্ত খুশি। শুধু আমি না, সমস্ত ভারতীয়রা এই মানে তার মৃত্যুতে খুশি এই জন্য যে যেভাবে তিনি ও তার দলবল সমগ্র পৃথিবীতে একটা সন্ত্রাসবাদের ছায়া বিস্তার করেছিলেন, তারপরে সমগ্র মানব সমাজে ব্যাপক ক্ষতি হয়েছে, প্রচুর মানুষ নিরীহ মানুষ সকালে মারা গেছেন। তো এই ব্যাপারে আমরা আমেরিকার গভর্নমেন্টের কাছে ঋণী যে তারা এভাবে যথোপযুক্ত ব্যবস্থা নিয়েছেন। আমরা আমেরিকার তো মিডিয়ার মারফত টিভিতে শুনতে পাচ্ছি এবং কিছু কিছু ভয়েস অফ আমেরিকা প্রোগ্রামও জানতে পাচ্ছি যে আমেরিকার বাকি প্রতিক্রিয়া। তো আমরা হ্যালো ওয়াশিংটন বা অন্য কোনো প্রোগ্রামের মাঝে আরো বিস্তারিত জানতে চাই। সেই সঙ্গে ভোয়া কর্তৃপক্ষকে ধন্যবাদ, গত দুদিন ধরে তারা যেভাবে শ্রোতাদের কাছে লাদেনের মৃত্যু পরবর্তী পরিস্থিতি বিশ্লেষণ করেছেন তাতে আমরা অত্যন্ত খুশি। আমরা চাই যে পরবর্তীতে ভোয়া থেকে আরো বিস্তারিত তথ্য পরিবেশন করা হোক। ধন্যবাদ।
প্রিয়ঞ্জিত কুমার ঘোষালের প্রশ্ন নিয়ে আমি
আর বলতে পারি?
হ্যালো, হ্যাঁ, আমি খালি বলতে চাই যে ওনাকে ধন্যবাদ, আমাদের আলোচনা থেকে উনি অনেক কিছু জেনে যাবেন, আগামীতে আমরা করব। হ্যাঁ, আপনি কে বলছিলেন? যে হ্যাঁ বলুন একটু সংক্ষেপে, কেমন?
খুব সংক্ষেপে। হ্যাঁ, ঘটনাটা হচ্ছে যে আমেরিকাকে আমরা যত দোষী দিই বা আমেরিকাকে আমরা অনেকের শত্রু বলে মনে করি, অথবা ধরুন মুসলিম ওয়ার্ল্ড আমেরিকাকে প্রচন্ড ভাবে বিরোধিতা অনেক সময় করেছে বা করে, কিন্তু একটা জিনিস কিন্তু ধন্যবাদ না দিয়ে পারা যাবে না। সেটা হচ্ছে যেমন ধরুন আমেরিকা একটা ডেমোক্রেসি যেখানে কনস্টিটিউশনে বলা আছে যেখানে ন্যাচারাল বর্ন এবং ন্যাচারাল বর্ন আমেরিকান প্রেসিডেন্ট হতে পারবে।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন ওয়াশিংটন স্টুডিও থেকে।
আচ্ছা, আমরা ওই ওই তর্কে এখন যাব না, আরেকটা টেলিফোন নিয়ে নিচ্ছি। ওসামা বিন লাদেনের কথাতে সীমাবদ্ধ থাকতে চাচ্ছি
না, আমি কিন্তু ওইটা বলছিলাম, ওইটা দেখো।
আচ্ছা, আমরা আরেকটা কল নিয়ে নেই, অনেকক্ষণ দেরি হয়ে যাচ্ছে।
আমার পয়েন্টটা হলো আফগানিস্তান,
একটু পরে, একটু পরে
সেটা তুমি আমাকে বলো ওটা।
আচ্ছা, একটু পরে আমি একটা কল নিয়ে নিতে চাই আগে।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন ওয়াশিংটন থেকে।
হ্যালো, আমি এম এস আসাদ সিলেট বাংলাদেশ থেকে বলছি।
বলুন।
আমি একজন স্টুডেন্ট। তো আজকে যে ভয়েস অফ আমেরিকা যে বিষয় নির্ধারিত হয়েছে, তো তার উপর আমার একটু প্রশ্ন আছে। প্রশ্নটি হচ্ছে, ওসামা বিন লাদেনকে যদি সত্যি মারা হয় তাহলে ওর ডেড বডিটা কেন মিডিয়াতে প্রকাশ করা হচ্ছে না, বা ওর প্রমাণস্বরূপ তার ডেড বডিটা দেখানো হচ্ছে না কেন? আর বলা হয়েছে যে ওকে সাগরে ভাসিয়ে দেওয়া হয়েছে, এর কারণটা কি আমার জানতে চাই। এটাই আমার প্রশ্ন।
এটাই আপনার প্রশ্ন? আচ্ছা, আমি এবার ডক্টর জিল্লুর রহমান খানের কাছে আসছি সংক্ষেপে। আরো কিন্তু কল আছে। এই সাগরে ভাসিয়ে দেওয়ার ব্যাপারে অনেকের মনে,
আমি সাগরে ভাসিয়ে দেওয়ার একটুখানি বলি, আর তারপরে আমি ওই একটুখানি বলবো যে ওর যে ইম্প্যাক্টটা হবে অন ফিউচার পিস ইনিশিয়েটিভ ইন আফগানিস্তান, এটা কি একটা ইম্প্যাক্ট হতে পারে,
ওটা আমরা একটু পরে আসি তাহলে। আগে এর উত্তরটা
সাগরে ভাসানোটা আমি এখন বলবো না, পরে আসবো।
পরে আপনাদের কনক্লুশনে আপনারা মনে রাখুন যেগুলো হচ্ছে না।
আচ্ছা, ঠিক আছে।
হ্যাঁ,
ঠিক আছে মাসুবা।
হ্যাঁ, তাহলে এই যে বলছে, হ্যাঁ আচ্ছা, এই যে বলল যে কেন ওনাকে সাগরে ভাসিয়ে দেওয়া হলো, একটু আগেই আমরা ওটা নিয়ে আলোচনা করেছি।
এটা আমার কোনো ইয়ে নাই, এতে আমার এই ব্যাপারে তোমার যে হাদিসে যা আছে আমার যতটুক জানা আছে, এটা ইট ইজ জায়েজ। এটা যে তুমি যদি অন্য কোনো ল্যান্ড না পাও, যদি তার কোনো ল্যান্ড না থাকে, হি ক্যান বি পুট টু রেস্ট ইন সি অ্যাকর্ডিং টু ইসলামিক ট্রেডিশন, যাতে তার সুন্দরভাবে তার ধুয়ে পরিষ্কার ইয়ে করে কাফনে সাদা কাপড় ইয়ে করে, এবং উইথ প্রেয়ার্স, দেয়ার হ্যাভস টু বি সাম প্রেয়ার্স, এবং যেটা ওরা করেছে, দ্য ইসলামিক ক্লারিক ওয়াজ দেয়ার টু কন্ডাক্ট এ প্রেয়ার অ্যান্ড দেন হি ওয়াজ পুট টু রেস্ট ইন দ্য সি। তো এটা কোনো,
এগুলো হয়তো ক্রমাগত আরো বিশদ জানা যাবে। আচ্ছা, এখন নিউ ইয়র্কে যেখানে এই সবচেয়ে বড় অ্যাটাকটা হয়েছিল সেখানে আমাদের একজন শ্রোতা, তিনি কিছু প্রশ্ন রাখতে চান, আমরা এখন তার কাছে যাচ্ছি। জাহাঙ্গীর আলম, আপনি কি আছেন লাইনে? হ্যালো।
জি জি, বলছি আমি।
আচ্ছা ভাই, আপনার প্রশ্নটা সংক্ষেপে বলুন, আমাদের সময় প্রায় শেষ হয়ে আসছে।
জি, আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আমি কমিটি ফর ডেমোক্রেসি প্রাক্তন প্রেসিডেন্ট, বর্তমান বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের মেম্বার, আমি একজন কমিউনিটি অ্যাক্টিভিস্ট। আমার প্রশ্ন হলো, কিভাবে আক্রমণের প্রক্রিয়াটি হয়েছিল, আক্রমণের প্রক্রিয়ার কারণে পাকিস্তানের সার্বভৌম লঙ্ঘিত হয়েছে কিনা, এক। দু নম্বর হল, মুসলিম বিশ্বে লাদেনের মৃত্যুর প্রতিক্রিয়া কি হতে পারে? সন্ত্রাসের মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব নয়, ওসামার মৃত্যুর মধ্য দিয়ে সেই উপলব্ধি উগ্রপন্থী মুসলিমদের মধ্যে জন্ম নেবে কি? তিন নম্বর হল পাকিস্তানের অ্যাবোটাবাদ সেনা ছাউনির পাশে ওবামা বিন লাদেনের অবস্থান পাকিস্তান সেনাবাহিনীর সমর্থন ছাড়া নাকি সম্ভব? চার নম্বর হল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা লাদেনের মৃত্যুর পর বলেছেন জাস্টিস হ্যাজ বিন ডান এবং পৃথিবী অনেকটা নিরাপদ। যদি তাই হয় আমেরিকার পররাষ্ট্র নীতিতে বড় ধরনের কোন পরিবর্তন আমরা আশা করতে পারি কি?
আচ্ছা,
ধন্যবাদ।
আপনি একটু লাইনে থাকুন, অনেকগুলি প্রশ্ন করলেন তো, যাতে আবার ধরিয়ে দিতে পারেন। তো আমি প্রথমে অনেকক্ষণ শহীদুজ্জামান সাহেবের সঙ্গে কথা বলিনি। অধ্যাপক শহীদুজ্জামান, আপনি সংক্ষেপে কিছু বলুন, তারপরে আমি বাকি দুজনের কাছে যাব।
ধন্যবাদ। আসলে প্রশ্নের সরাসরি উত্তর দেওয়া উচিত এবং সংক্ষেপে সেটা দেওয়া উচিত, এটা আমার মনে রাখা উচিত সবার আমাদের। তাই উত্তর দিচ্ছি আমি, যে এই যে যতটুকু শুনেছি মনে আছে তাই বলছি, যে ওই অ্যাবোটাবাদে যে এতদিন ওবামা থাকতো এটা নিয়ে তো এটা পাকিস্তান সরকারের জানা থাকবে না, এটা আমার কাছে হাস্যকর মনে হয়। এবং আমার মনে হয় 4-5 বছর ধরে আছে, যখন আমার ব্লেম, আমার আঙ্গুলি আমি দেখাচ্ছি প্রেসিডেন্ট ফর্মার পারভেজ মুশারফের দিকে, ওই সময়টা আমার মনে পড়ে যে মুশারফ যেভাবে তার যে রাজনৈতিক সংস্কৃতি যেভাবে তিনি কথা বলতেন তা থেকে এখন বোঝা যাচ্ছে যে তিনি কিন্তু উদ্যোক্তা ছিলেন এবং তার সময় বোধ হয় ব্যবস্থা করে দিয়েছিলেন ওই অ্যাবোটাবাদে থাকাটা। এবং এটা আমার ডেফিনেট আমি যে পাকিস্তান সরকার ভালো করেই জানতো এবং এখানে আমেরিকার সাথে একটা যে কোনো ভাবেই হোক না কেন একটা বোঝাপড়া রয়েছে বলে আমার ধারণা, যেটা আমরা অনেকটা পাবলিকলি জানি না। এর আগের প্রশ্ন ছিল
কি বলছিলেন আরেকটা? জাহাঙ্গীর আলম সাহেব লাইনে আছেন এখন।
আমি বলছিলাম আরেকটা প্রশ্ন ছিল, প্রেসিডেন্ট ওবামা বলেছেন লাদেনের মৃত্যুর পর জাস্টিস হ্যাজ বিন ডান এবং পৃথিবীর অনেকটা নিরাপদ, যদি তাই হয় আমেরিকার পররাষ্ট্র নীতিতে বড় ধরনের কোন পরিবর্তন আমরা আশা করতে পারি কিনা?
আমার মনে হয় না যে খুব বড় ধরনের কোন পরিবর্তন আসছে, কারণ সন্ত্রাসবাদ যেভাবে ছিল সেভাবেই আছে এবং লাদেনের মৃত্যুর ফলে যা হবে আর কি, এটা একটা মানে নতুন লিডারশিপ আইয়াম আল জাওয়াহিরি তিনি দাবি করবে নতুন লিডারশিপ, এবং তারপর এই আন্তর্জাতিক সন্ত্রাসের চরিত্র অন্যভাবে যাবে এবং মার্কিন পররাষ্ট্র নীতিও সেভাবেই রেসপন্ড করবে। প্রযুক্তির ব্যবহার এখানে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করবে বলেই আমার ধারণা, কারণ ইস্যুসগুলো তো এখনো মরে যায়নি। যেসব ইস্যুসগুলো রয়েছে পৃথিবীতে যার কারণে এই ধরনের সন্ত্রাসের জন্ম নিয়েছে, সেই ইস্যুসগুলো যদি কারেক্টলি অ্যাড্রেস করা না হয় তাহলে আমার মনে হয় না যে আমরা খুব বেশি কার্যকর কোনো ফল পাবো।
আচ্ছা, আমি বরং বাকিটুকুর জন্য ডক্টর অমিয় চৌধুরীর কাছে যাই।
হ্যাঁ কিভাবে আক্রমণ প্রক্রিয়াটি হয়েছিল, আক্রমণের প্রক্রিয়ার কারণে পাকিস্তানের সার্বভৌম লঙ্ঘিত হয়েছে কিনা?
আমি
উত্তর দিই তারপর বলুন। এটা অ্যাবসলিউটলি এটা হয়েছে, এটা যে কোনো একটা স্বাধীন দেশের সেই দেশকে না জানিয়ে সেই সরকারকে না জানিয়ে বিদেশি কোন শক্তি যদি সেখানে ঢুকে যে কোনো কাজই করুক সেটা হচ্ছে সেই দেশের সার্বভৌমত্বকে অধিকার সার্বভৌমত্বকে নষ্ট করা, এবং সুতরাং সেই দিক থেকে অ্যাবসলিউটলি ইয়ার কারেক্ট। কিন্তু দেখতে হবে যে কোন সিচুয়েশনে কিভাবে গেছে। এবং তৃতীয়ত এটা বলে আমি শেষ করছি আপনার উত্তর, সেটা হচ্ছে এই যে কথাটা জিল্লুর রহমান সাহেব বা কেউ বললেন, সেটা হচ্ছে যে ধরুন পাকিস্তানের সঙ্গে কিন্তু বহুদিন থেকে আমেরিকার একটা দোস্তি, এটা হয়তো এমনও হতে পারে যে আমেরিকার কাছ থেকে একটা বিশাল অঙ্কের টাকা অর্থনৈতিক সাহায্য বা অর্থনৈতিক উন্নয়নের জন্য আমেরিকা পেয়ে তাকে আমেরিকাকে সাহায্য করছে, এটা হতে পারে। আরেকটা ব্যাপার হতে পারে দেয়ার মায়ের, যেটা আপনাদের একজন প্যানেলিস্ট বললেন যে সম্ভবত মুশারফের আমলেই এটা হয়েছে, কারণ মুশারফ 4 সালে 6 সালে এবং 8 সালে ঠিক তার সঙ্গে এই রিলেশন গুলো ছিল। এখন পাকিস্তানের ব্যাপারে আলোচনা করতে গেলে কিন্তু দাঁড়াবে যে দেয়ার আর ডিসকানেক্টস, গভর্নমেন্ট অফ পাকিস্তান, সিভিল গভর্নমেন্ট অফ পাকিস্তান, মিলিটারি অফ পাকিস্তান অ্যান্ড ISI অফ পাকিস্তান। এখন মিলিটারিটা মিলিটারি পলিসিটা অনেক ক্ষেত্রে ডিটারমিন্ড হচ্ছে ISI এর দ্বারা, এবং দ্বিতীয়ত হচ্ছে যে মিলিটারি আবার খানিকটা ডিটারমিন করে দিচ্ছে সিভিল গভর্নমেন্টের অ্যাটিটিউডটা। সুতরাং আমার মনে হয় যে দেয়ার মাইট বি ডিসকানেক্ট, যে ওখানে গভর্নমেন্ট কিছু জানতেই পারেনি যে কখন অ্যাটাকটা হবে, এবং আমেরিকা তো বলেছে যে কোন মুহূর্তে আমরা যাব বা ওখানে আমরা স্পট আউট করব লাদেনকে, সেটা আমরা গভর্নমেন্ট অফ আমেরিকাকে জানায়নি, এবং সেই ক্ষেত্রে অ্যাটাকটা করে বিন লাদেনকে মার্ডার করে আমরা তুলে নিয়ে যাওয়ার পরে প্রথম ফোন যেটা করেছি সেটা হচ্ছে আমেরিকার প্রেসিডেন্টকে, জারদারিকে আমরা ফোন করেছি। সুতরাং এটা মনে হয় যে সত্যি অ্যাটাকের ঠিক সময়টা আমেরিকা মানে পাকিস্তান জানত না। সুতরাং যাই হোক, এটা কিন্তু প্লেন কথা, ইন্টারন্যাশনাল লতে এটা বলাই হয় যে এইভাবে ওখানে গিয়ে পাকিস্তানের ভেতর থেকে একজনকে মেরে দেওয়া, তাকে তুলে নিয়ে আসা, এগুলো নিশ্চয়ই আমেরিকান সভরেন্টিটা, আমেরিকান সভরেন্টিটা জিওপারডাইজড হয়েছে।
সৌদি আরব থেকে অনেকক্ষণ থেকে একজন লাইনে আছেন, আমি নিয়ে নিচ্ছি, আমাদের সময় একদম ফুরি আসছে। সৌদি আরব, হ্যালো,
হ্যালো,
বলুন ভাই, আপনি তাড়াতাড়ি আপনার নাম আর প্রশ্নটা বলুন।
আমার প্রশ্ন হল আমেরিকা তথা পশ্চিমাদের ইসলামের প্রতি যে বৈরীতি, যেমন ফিলিস্তিনের উপর ইসরায়েলের অত্যাচারে আমেরিকার সমর্থন, কাশ্মীরের ব্যাপারে আমেরিকার নিজের ভূমিকা, এরকম আরো ইরাকের উপরে ইরাকে গণহত্যা, আফগানিস্তানে হামলা তথা সহ আমেরিকার ইসলামের প্রতি বৈরীতি, এই বৈরীতি যদি তারা পরিবর্তন না করেন তাহলে কি আলকায়দা আদৌ শেষ হবে? এটি আমার প্রশ্ন।
আচ্ছা, আপনার নামটা আরেকবার বলুন।
আসাদুজ্জামান মানিক।
আচ্ছা, আসাদুজ্জামান মানিক, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এবার আমাকে একটুখানি ফেসবুকের দিকে, সেদিন অনেক কিছু বলতে চাচ্ছে, আমাদের এখন অনেক কিছু প্রশ্ন মিলিয়ে ফেলতে হবে, নাহলে সময় কুলাতে পারবো না।
হ্যাঁ, আমি দুটো প্রশ্নই পড়ছি এখন। পৃথ্বীরাজ পুরকাস্তা, তিনি লিখেছেন, পাকিস্তানে বিন লাদেন এত বছর সম্পূর্ণ সরকারি আতিথ্য গ্রহণ করে নির্ভয় ছিলেন, আজ যুক্তরাষ্ট্র তাদেরকে ধন্যবাদ দিয়ে চলেছে, এটা কি প্রমাণ করে না যে পাকিস্তান সন্ত্রাসবাদ আর সন্ত্রাসবাদীকে প্রশ্রয় দিচ্ছে? এটা একটা প্রশ্ন। উত্তম বিশ্বাস, তিনি লাশ, এই যে লাশ সাগরে ফেলে দেয়া নিয়ে আমাদের কাছে অনেকগুলো প্রশ্ন এসেছে, উত্তম বিশ্বাস তারই উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। তিনি লিখেছেন, লাশ সাগরে কবর দেওয়া হয়েছে এই জন্য যে তার অনুসারীরা যেন এই লাশ নিয়ে মাজার না করতে না পারে, এতে লাদেনের ভক্তের সংখ্যা বাড়বে আরো, সম্পূর্ণ ইসলামী নিয়মনীতি মেনেই লাদেনের লাশ সমুদ্রে কবর দেওয়া হয়েছে।
উনি নিজেই উত্তর দিয়েছেন। আচ্ছা, তাহলে আমি এবারে ডক্টর জিল্লুর রহমান খান আপনার কাছে আসছি, খুব সংক্ষেপে পিন পয়েন্ট করে উত্তর দিতে যদি দিতে পারেন ভালো হয়। ও যে সৌদি আরবের থেকে যে প্রশ্নটা করলেন,
ওনার কি প্রশ্ন নাম্বার 1 বলো তুমি, কি কি?
আচ্ছা, উনি কি ছেড়ে দিয়েছেন লাইন?
বোধহয় ছেড়ে দিয়েছেন।
আচ্ছা, সৌদি আরবের আমাদের
এই এটা হচ্ছে ওই ইনজাস্টিস এর কথা বলছিলেন, যে অবিচার, আমেরিকা যে অবিচার।
আচ্ছা, প্রফেসর অমিয় চৌধুরী আরেকটা ফোন লাইন দিয়েছেন, উনি মোবাইলে ধরতে বলেছেন ওনাকে, যদি ওনার লাইনটা কেটে যায় তো আপনার চেষ্টা করুন। আচ্ছা, তো ইসরায়েল আর প্যালেস্টাইনিয়ানদের আমেরিকা মদদ দিয়েছে, তো এখন কি আলকায়দাকে ইয়ে করতে পারবে? এটাই ইসরায়েলকে, ফিলিস্তিনিদের, তারপরে কাশ্মীরে আমেরিকাকে উনি একটু সমালোচনা করে এই প্রশ্নটা করেছেন। তো ডক্টর জিল্লুর রহমান বলুন। হ্যালো, হ্যালো, নো, অধ্যাপক শহীদুজ্জামান আপনি আছেন? আপনি একটু বলুন, কারণ আমরা মনে হয় অন্য লাইন হারিয়েছি। হ্যাঁ,
তাহলে কি আমি বলবো?
হ্যাঁ বলুন। এই যে বলছে আমেরিকাকে, আমেরিকা দায়ী যেগুলোর জন্য বলছিলেন, তারপরে আলকায়দাদের শায়েস্তা করা কি সম্ভব হবে কিনা?
দেখেন, ওই যে যে কথাটা বললাম যে যেসব ইস্যুস গুলো রয়েছে, যে আমাদের সাবকন্টিনেন্টের কথাই যদি ধরি, এই যে ভারতে বড় আকারের একটা যে সন্ত্রাসবাদ বলুক আর যাই বলুক, যে দলিত শ্রেণীদের যে সংগ্রাম, ন্যাশনালাইট মুভমেন্ট, এটা একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ সংগ্রাম। কাশ্মীরে যে কাশ্মীরা স্বাধীনতা সংগ্রাম করছে, অত্যন্ত তাৎপর্যপূর্ণ সংগ্রাম। তো এখানে এই এখানে অত্যন্ত জটিল ওয়েপন্স যদি ইন্ট্রোডিউসড হয় ভবিষ্যতে, যেমন জীবাণু অস্ত্র, বায়োলজিক্যাল ওয়েপন্স, তাহলে বলতে গেলে বলা যাবে যে যে সন্ত্রাসবাদ, আন্তর্জাতিক সন্ত্রাসবাদের অত্যন্ত শক্তিশালী রূপ দেখা যেতে পারে। উসামা বিন লাদেনের পরে এটা অত্যন্ত ভুল হবে যদি আমরা মনে করে থাকি যে আন্তর্জাতিক সন্ত্রাসবাদে একটা গুণগত পরিবর্তন চলে এসেছে। এবং আমার মনে হয় যে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ এখনো অত্যন্ত কার্যকর ও শক্তিশালী একটা কি বলে বৈধতা সংকটের বিষয় হয়ে আছে ও থাকবে।
আচ্ছা আচ্ছা, আমরা পরবর্তী বিষয়ে যাচ্ছি।
আমি নাসরিন আহমেদ মানসি ইন্ডিয়ানা থেকে বলছি। এত বড় খবরটা পেলাম, সবাই এটার জন্য এতদিন অপেক্ষা করছিল, যুক্তরাষ্ট্রের বাসীরা এবং পৃথিবীর সকলে। তো আমার প্রশ্নটা হচ্ছে, এখন কি হবে ওর যে অনুসারীরা বা ওদের যারা দলে আরো লোকজন আছে, তারা কি চুপচাপ থাকবে না এটার জন্য কোনো প্রতিশোধমূলক কোনো আক্রমণ চালাবে পৃথিবীর কোন জায়গায় বা আমেরিকার বিরুদ্ধে?
তো নাসরিন আহমেদ, এটাই আপনার প্রশ্ন যে বিন লাদেন তো মারা গেছে কিন্তু আল কায়দার অনেক সদস্য রয়ে গেছে, তারা কোন রকম প্রতিশোধ নেবে কিনা,
এটাই আমার প্রশ্ন, এরপরে কি হবে?
মার্কিন যুক্তরাষ্ট্রে রেড অ্যালার্ট জারি করা হয়েছে, পাকিস্তানে সুইসাইড বম্বার্সরা হুমকি দিয়েছে, এবং স্পেশালি পাকিস্তানের বেলায় উদ্বিগ্ন হওয়ার প্রচুর কারণ রয়েছে। সেখানে টিন এইজের সদস্যরা সুইসাইড বম্বিং এ ইনভলভড হয়, যেটা পৃথিবীর আর কোথাও বোধ হয় নেই, 12-13-14 বছরের ছেলেরা। এবং আমার মনে হয় আগামী কয়েকটা দিন অত্যন্ত উদ্বিগ্ন ভীতিকর পরিস্থিতির সময় বলে আমি মনে করি। এবং ডেফিনেটলি বলা যেতে পারে যে মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিশ্বব্যাপী তার যে এমবেসিগুলো, তার প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেখানেও সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। এবং আমার মনে হয় যে এই প্রস্তুতি কিছুদিন থাকবে এবং এর ফলে দেখা যাবে যে হয়তো বা রিপ্রাইজালস বা রিভেঞ্জ ঘটনা যাতে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হতে পারে।
ঠিক আছে, আমি এখন পরপর দুটো প্রশ্ন নিয়ে নিচ্ছি কারণ আমাদের শেষ করতে হবে।
নমস্কার, আমি রতন কুমার পাল, দৌলতপুর দক্ষিণ দিনাজপুর পশ্চিমবঙ্গ থেকে বলছি। কুখ্যাত সন্ত্রাসবাদী ওসামা বিন লাদেনের মৃত্যু হয়েছে কয়েকদিন আগে পাকিস্তানে। ভারত কয়েক বছর আগে থেকেই বা দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে পাকিস্তান হচ্ছে সন্ত্রাসবাদের আতুর ঘর বা সন্ত্রাসবাদের মদতদাতা। পাকিস্তানে এই কুখ্যাত সন্ত্রাসবাদীর মৃত্যু, এটা একবার ভারতের দাবিকে যেমন প্রমাণ করলো, ঠিক তেমনই ওসামা বিন লাদেনের মৃত্যু কিন্তু পৃথিবী থেকে সন্ত্রাসবাদের নির্মূল বা সন্ত্রাসবাদকে ধ্বংস করার পথে একটা বিরাট সাফল্য। কিন্তু ওসামা বিন লাদেনের মৃত্যু কিন্তু সন্ত্রাসবাদের কিন্তু শেষ নয়। আর তার মৃত্যুতে এবার কি মার্কিন সেনারা পাকিস্তান এবং আফগানিস্তান থেকে গুটিয়ে নেবে, নাকি ওসামা বিন লাদেনকে কেন্দ্র করে বিশ্ব রাজনীতিতে সন্ত্রাসবাদের ছায়ায় মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্য বজায় থাকবে, এর বিষয়ে বিশেষজ্ঞ প্যানেলের বক্তব্য শোনার অপেক্ষায় রইলাম।
আমার মনে হয় যে আমরা আর উত্তর দিতে পারবো না আজকে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে, কারণ আমাদের এখন সংবাদ প্রচারের সময় হয়ে গেছে, এখানেই আমাকে শেষ করে দিতে হচ্ছে। এই আলোচনা তো একদিনে শেষ হবার নয়। তো আমি আমাদের সম্মানিত অতিথি ডক্টর অমিয় চৌধুরী, অধ্যাপক শহীদুজ্জামান, ডক্টর জিল্লুর রহমান খান, আপনাদের অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা প্রশ্ন করেছেন, যাদের উত্তর দিতে পারিনি, তাদের কাছে ক্ষমা চাচ্ছি। আরো একবার আমরা এসব নিয়ে আলোচনা করতে পারব। আজ হ্যালো ওয়াশিংটন এখানেই শেষ করছি।
কলিন শো হ্যালো ওয়াশিংটনে প্রচারিত অতিথি বক্তাদের বক্তব্য মন্তব্য বা প্রশ্নকর্তাদের জিজ্ঞাসা মন্তব্যে প্রতিফলিত অভিমত সম্পূর্ণই তাঁদের নিজস্ব দৃষ্টিভঙ্গি, এর কোন দায়দায়িত্ব ভয়েস অফ আমেরিকা কর্তৃপক্ষের ওপর বর্তাবে না।